বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 13 ফেব্রুয়ারি, 30 মাঘ এবং ফার্সি 24 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা এই ঠিকানায় parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সন্ত্রাসবাদের সঙ্গে মার্কিন প্রশাসনের গভীর সম্পর্কের প্রমাণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশের বেতার শ্রোতা ও সংগঠকদের প্রতিক্রিয়া সম্পর্কে একটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আজই আরো পরে চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। কর্মসূচি সম্পর্কে অবহিত করতে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক। গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস বলেছে প্রতিরোধের মুখে ব্যর্থ হবে দখলদারদের আগ্রাসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারের বক্তব্য নিয়ে তুমুল হট্টগোল। সাসপেন্ডের প্রস্তাব করেও পরে তা প্রত্যাহার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি চীন সফরের প্রাক্কালে আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই প্রেসিডেন্টের কর্মসূচির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সফরের সাফল্য কামনা করেন। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আজই আরও পরে চীন সফরে যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়ার গুরুত্বপূর্ণ এই দুই দেশ যখন কৌশলগত ও নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে, তখন এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে প্রেসিডেন্ট রাইসির এ সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। তিন দিনের এই সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। দুপক্ষের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের সামরিক হামলা শক্তি ইহুদিবাদী ইসরায়েলের নেই। তিনি আজ তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন। কানানি আরও বলেছেন, ইরানের নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতার দাঁত ভাঙা জবাব প্রাপ্তির অভিজ্ঞতা ইহুদিবাদী ইসরায়েলের রয়েছে। এ পর্যন্ত বহুবার ইরান এ ধরনের তৎপরতার কঠোর জবাব দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে আমেরিকা। ইসরায়েলের মিত্র আমেরিকাকে এই দখলদের শক্তির অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে আলোচনার অপর পক্ষ ও আমেরিকা মুখে পরমাণু সমঝোতা বাস্তবায়নে আগ্রহী হয় বলে দাবি করে আসছে, কিন্তু তাদেরকে কার্যক্ষেত্রে এর প্রমাণ দিতে হবে, তাদেরকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ কমান্ডার আলি রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর গোটা ইরানি জাতির কাছে পবিত্র। আজ ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র পারস্য উপসাগর কেন্দ্রের 5টি প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আলি রেজা তাংসিরি আরও বলেছেন, ইরানের শত্রুরা পারস্য উপসাগরে ঢোকার সময় IRGC-র হুঁশিয়ারের প্রতি গুরুত্ব দেয়। তারা সে অনুযায়ী চলাচল করে। পারস্য উপসাগরের বিশাল উপকূল অধ্যুষিত হরমুজগান প্রদেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতাও সবসময় এই প্রদেশের গুরুত্বের বিষয়টি উল্লেখ করে থাকেন। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ছাড়াও মাকরান উপকূলের বড় অংশের সঙ্গে এই প্রদেশের সংযুক্তি রয়েছে। তিনি পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানিদের দৃঢ়তার কারণে শত্রুরা পারস্য উপসাগরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দিক নির্দেশনার প্রতি গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদীদের এই চলমান আগ্রাসন ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে ব্যর্থ হবে। আজ সকালে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধকামী এই সংগঠন ফিলিস্তিনি জনগণের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ফিলিস্তিনি জনগণের বিপ্লবী ও দৃঢ় প্রতিরোধের কারণে ইহুদিবাদীদের চলমান এই আগ্রাসন ব্যর্থ হতে বাধ্য। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালানোর পর হামাস এই বিবৃতি দিল। হাজেম কাসেম তার বিবৃতিতে বলেন, নাবলুস এবং আলকুস শহরের পাশাপাশি ইসরায়েল গাজা উপত্যকার উপর বিমান হামলা চালাচ্ছে, যার মধ্য দিয়ে পরিষ্কার হয় যে এই অবৈধ দখলদার শক্তি পুরো ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে আগ্রাসনে লিপ্ত। আল কাসাম ব্রিগেডের যে সমস্ত সদস্য গাজা উপত্যকায় হামলা প্রতিহত করছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আজ বিকেলে জারি করা এই গেজেটে সই করেছেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 বিধির 12 উপবিধি অনুসারে নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। এর আগে গতকাল রোববার সিইসির কাছে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পর গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে, এ কারণে তারা কাকে রাষ্ট্রপতি বানাচ্ছে তাতে বিএনপির আগ্রহ দেখানোর কিছু নেই। বাংলাদেশের মহাসড়কে সিএনজি অটোরিকশার জন্য আলাদা লেন দাবি করছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের মহাসড়কে সিএনজি অটোরিকশার জন্য আলাদা লেন তৈরির দাবি জানিয়েছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। একই সঙ্গে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের সিংহাইর উপজেলায় ঢাকা শহরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগও চান তারা। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটির নেতারা। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ গোলাপ হোসেন সিদ্দিকী বলেন, 2007 সালে সরকার অনুমোদিত 5,000 সিএনজি অটোরিকশা চালকদের নিবন্ধন প্রদান করতে হবে। একই সঙ্গে ঢাকা মহানগরের জন্য আরও 15,000 সিএনজি অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানান তারা। সংগঠনটির অন্যান্য দাবিগুলো হচ্ছে, ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশার দৈনিক জমা বৃদ্ধি না করা, পার্কিংয়ের ব্যবস্থা না করে নো পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা, 2015 সালের মিটারের রেটের জন্য মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, অল্প অর্থে ও সহজ শর্তে ফোর স্ট্রোকে থ্রি হুইলার চালকদের লাইসেন্স নবায়নের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথেই নবায়নকৃত লাইসেন্স চালকদের সর্বধারের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সংগঠনের সদস্য সচিব বলেন, অবাধ ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রম আইন 2006 সংশোধন, সড়ক পরিবহন আইন 2018 ও বিধিমালা 2023-এ চালকদের স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিল করতে হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আজ তুমুল হট্টগোল হয়েছে। এ অবস্থায় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ডের প্রস্তাব উত্থাপিত হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কেন্দ্র করে আজ তুমুল হট্টগোল হয়েছে। আজ সোমবার শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। অন্যদিকে স্পিকারের অভিযোগ, তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিরোধী দলনেতা। ওই ঘটনাকে কেন্দ্র করে স্পিকারের কাছে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার দাবি জানান তৃণমূল বিধায়ক ও বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়। 20 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পরবর্তী শুভেন্দুর হয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাসপেনশন প্রস্তাবের বিরোধিতা করেন। স্পিকার বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন তাই ওই প্রস্তাব প্রত্যাহার করে নিন। অবশেষে স্পিকারের কথায় প্রস্তাব প্রত্যাহার করে নেন উপমুখ্য সচেতক তাপস রায়। অন্যদিকে কথা বলতে না দেওয়ার অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিধানসভায় দেওয়া বক্তব্যকে কার্যবিবরণী থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পে $8,400 কোটি আর্থিক ক্ষতি হয়ে থাকতে পারে বলে দেশটির একটি ব্যবসায়ী গ্রুপ হিসাব তুলে ধরেছে। ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে আগে যে ধারণা করা হচ্ছিল, এই হিসাব তার চেয়ে অনেক বেশি। তুরস্কের ওই ব্যবসায়ী গ্রুপের নাম পরিচয় প্রকাশ না করে এ খবর দিয়েছে মার্কিন ব্লুমবার্গ পত্রিকা। এর আগে আমেরিকা ভিত্তিক ফিচ রেটিং এজেন্সি দাবি করেছিল যে ভূমিকম্পে 200 থেকে 400 কোটি ডলার কিংবা তার কিছু বেশি অঙ্কের ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। ব্যাংক অব আমেরিকা ক্ষতির পরিমাণ 300 থেকে 500 কোটি ডলার বলে ধারণা দিয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এর সাথে জনগণের জন্য যে ত্রাণ সহায়তার প্রয়োজন হবে তার মূল্য হবে 200 থেকে 300 কোটি ডলার। কিন্তু সর্বশেষ ক্ষয়ক্ষতির নতুন যে হিসাব তুলে ধরা হয়েছে তার পরিমাণ তুরস্কের জিডিপির 10 ভাগের 1 ভাগ। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করে তাহলে চলমান সংঘাতে রাশিয়া জিতে যেতে পারে। ফ্রান্সের লা ফিগারো পত্রিকা দেয়া সাক্ষাৎকারে শনিবার ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। পত্রিকার পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয় চলমান সংঘাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিজয়ী হতে পারে কিনা। জবাবে আন্দ্রেজ দুদা বলেন হ্যাঁ, তারা জিততে পারে যদি কিনা ইউক্রেন জরুরি ভিত্তিতে অস্ত্রের সহযোগিতা না পায়। তিনি আরও বলেন, কিয়েভ সরকারের কাছে আধুনিক সামরিক সরঞ্জাম এবং অবকাঠামো নেই, কিন্তু তাদের লোকজন আছে। যদি আমরা তাদের কাছে আগামী সপ্তাহগুলোতে সামরিক সরঞ্জাম না পাঠাই, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট জিতে যেতে পারেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানকে ধ্বংস করতে আমেরিকা আবারও নির্লজ্জভাবে সন্ত্রাসবাদকে হাতিয়ার বানাতে চায়। সন্ত্রাসী গোষ্ঠী এমকেওর সমর্থনে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
সন্ত্রাসী গোষ্ঠী মোনাফেকিনে খালকে সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেসে যে প্রস্তাব গৃহীত হয়েছে সে ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে তিনি এক টুইট বার্তায় লিখেছেন, সন্ত্রাসী গোষ্ঠী মোনাফেকিনে খালকের সমর্থনে মার্কিন কংগ্রেসের রেজুলেশন মূল্যহীন, তবে এই ঘটনায় আবারও প্রমাণ হয়েছে আমেরিকা সন্ত্রাসবাদকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা দায়েশ বা আইএস সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দিয়ে যেভাবে সিরিয়া ও ইরাককে ধ্বংস করতে চেয়েছিল, ইরানকেও একই প্রক্রিয়ায় ধ্বংস করতে চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানিও গত 10 ফেব্রুয়ারি এ বিষয়ে একটি টুইট বার্তায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী এমকেওকে মার্কিন কংগ্রেসের 165 জন সদস্য সমর্থন দিয়েছে। এই সমর্থনের মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে সন্ত্রাসবাদের সাথে মার্কিন প্রশাসনের কতটা গভীর সম্পর্ক রয়েছে। অবশ্য যে আমেরিকা আইএসআইএল প্রতিষ্ঠা করেছে এবং তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তারা 17,000 ইরানি নাগরিকের হত্যাকারী এমকেওকেও নির্লজ্জের মতো সমর্থন দেবে কিংবা রাজনৈতিকভাবে ব্যবহার করে যাবে তাতে তো অবাক হবার কিছু নেই। গত বুধবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান প্রতিনিধি টম ম্যাকক্লিনটক সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠী এমকেওকে সমর্থন জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করে। ওই প্রস্তাবকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় দলের 165 জন প্রতিনিধি সমর্থন করে। ওই প্রস্তাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে মানবাধিকার লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করা হয়েছে। প্রস্তাবে ইরানের ভবিষ্যৎ নিয়ে মুনাফিকিন গোষ্ঠীর নেতা মারিয়াম রাজাবির পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছে। ইরানের সংঘটিত সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় পশ্চিমা ব্লকের নেতা হিসেবে আমেরিকা ওই দাঙ্গাকে সমর্থন জানায়। সেই সঙ্গে তারা নৈরাজ্য ও দাঙ্গাকারীদের প্রতিহত করার নিন্দা জানায়। এমনকি ইরানের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তারা বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন সবসময় ইরানি জনগণকে সমর্থন করে বলে মায়াকান্না করে, কিন্তু বিগত 4 দশক ধরে ইরানি জাতির বিরুদ্ধেই তারা একটানা শত্রুতা করে এসেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব বেতার দিবস। এ উপলক্ষে বিএনএনআরসির প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান রেডিও তেহরানকে বলেছেন, বেতার হলো প্রান্তিক এলাকার কণ্ঠহীনদের কণ্ঠস্বর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বৈশ্বিক প্রযুক্তির উন্নয়নে অনেকেরই ধারণা রেডিও তার গুরুত্ব হারিয়েছে, তবে ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কারণ সময় যেমন বদলেছে, ঠিক তেমনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচারণার ধরনও বদলে গেছে। এখনও মানুষ রেডিও শুনে। বেতারে রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর শক্তি। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও আজ বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব বেতার দিবস পালন করেছে। বেতার ও শান্তি প্রতিপাদ্যে পালিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। 2012 সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। দুর্যোগ দুর্বিপাকে গণমানুষকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করতে তথ্য দিতে বেতার শক্তিশালী হাতিয়ার। কুষ্টিয়া থেকে বেতার শ্রোতা রওশন আরা লাবণী রেডিও তেহরানকে বলেছেন, কর্মব্যস্ত জীবনে সমাজ সংসারের বিভিন্ন তথ্য জানার সুযোগ করে দেয় বেতার।
অনেকভাবে যে শোনা যায় না, কিন্তু আমি মনে করি বেতারটা একটা প্রিয় বন্ধু। যখন ইচ্ছা চালু করে দিয়ে একটা রেকর্ডের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে মনের কথাগুলো সেগুলো লিখে অবশ্যই পাঠানো যায়।
ঢাকার ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের প্রেসিডেন্ট সোহেল রানা হৃদয় রেডিও তেহরানকে জানান, বেতার মূলত তার নিজস্ব স্বকীয়তার কারণে এখনও শ্রোতা হৃদয়ে আসন গিরে আছে।
রেডিও এবং অন্যান্য মাধ্যমের যে পার্থক্য মূলত আমার কাছে মনে হয় যে রেডিওটা একটি স্বতন্ত্র বিষয় এবং এই রেডিওর জন্য অন্য কোনো আলাদা করে কোনো মাধ্যম লাগে না। মোটামুটি আমরা রেডিও থেকেই সব ধরনের তথ্য বিনোদন পেতে পারি।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএসএম বজলুর রহমান রেডিও তেহরানকে বলেছেন, রেডিও হলো প্রান্তিক এলাকার কণ্ঠহীনদের কণ্ঠস্বর।
আপনি সম্প্রচারকারীদের দক্ষতা বাড়াতে হবে, এবং আগে তো তারা অডিওতে প্রোগ্রাম তৈরি করত, কিন্তু এখন অডিওর সাথে তাদেরকে ভিজুয়াল ফিড তৈরি করতে হবে, এবং সোশ্যাল মিডিয়াকে অ্যাড্রেস করার জন্য ইনফোগ্রাফিক্স তৈরি করতে হবে।
রেডিও তেহরানের বাংলাদেশের মনিটর অধ্যাপক শাহাদাত হোসাইন মনে করেন, প্রযুক্তি হচ্ছে ক্রম উন্নয়নশীল একটি বিষয়। সেই পরিবর্তনের ধারায় নিজেদেরকে যারা আপডেট রাখবেন তারাই এগিয়ে থাকবেন।
রেডিও তেহরান অনলাইনের সাথে সাথে ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির সাথে সাথে ইউটিউব ইত্যাদির সাথে সাথে শর্টওয়েভ অনুষ্ঠান প্রচার করছে, এটা আমাদের একটা প্রত্যাশা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি, গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আজও আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। হযরত রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি মনে ও একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করে, মহান আল্লাহ তার জন্য সব ধরনের কল্যাণের ব্যবস্থা করেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা অনুধাবন এবং অনুসরণ করার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি চিঠি পত্রের দিকে। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাউন হোসাইন পাঠিয়েছেন আসরের প্রথম মেলটি। তিনি লিখেছেন, গত 2 ফেব্রুয়ারি রেডিও তেহরানের সন্ধ্যে অধিবেশনে কান পেতেছিলাম। নিয়মিত সকল পরিবেশনার পর আমার ও আমার পরিবারের ছোটদের সবচেয়ে প্রিয় আয়োজন রংধনুর আসর শুনলাম। ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিনের রংধনুর আসর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের জীবনীর উপর নির্মিত হয়েছিল। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ইমামকে নিয়ে প্রচারিত ফার্সি গান ও ছোট্ট বন্ধুর সাক্ষাৎকার বেশ ভালো লেগেছে। সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠান প্রচারের জন্য রংধনুর প্রযোজক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রচারিত রংধনুর বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে আসা একটি ইমেইল চেক করছি। এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। 1000-এর বেশি শব্দে লেখার চিঠির কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। হাফিজুর রহমান ভাই লিখেছেন, 31 জানুয়ারি তারিখে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা তর্জমা বিশ্ব সংবাদ দৃষ্টিপাত দর্পণ কথাবার্তা এবং ইমাম মোহাম্মদ তাকি আল জাওয়াদ আলাইহি সাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নিয়ে সুন্দরভাবে সাজানো চমৎকার অনুষ্ঠান শুনলাম এবং উপভোগ করলাম সামগ্রিক পরিবেশনা।
বরাবরের মতোই পুরো অনুষ্ঠান শোনার পর সুন্দর করে মতামত জানানোয় হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের রংপুর থেকে সেলিম রাজ পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন ভক্ত শ্রোতা। তেহরানের বাংলা সংবাদ আমি নিয়মিত শুনে আসছি, তবে কোনোদিন প্রিয়জনে লেখা হয়নি। আজই প্রথম লিখছি, এখন থেকে নিয়মিত লিখব ইনশাআল্লাহ।
প্রিয়জনে প্রথম চিঠির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কোন অনুষ্ঠান কেমন লাগছে তা জানিয়ে আবারও লিখবেন আশা করি। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে আলামিন শেখ হিরামন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান প্রতিদিন শুনি, খুব ভালো লাগে। এ বেতারের মতো এত সুন্দর অনুষ্ঠান অন্য কোনো বেতারে পাওয়া যায় না। এরপর তিনি 26 জানুয়ারি থেকে 29 জানুয়ারি এই 4 দিন রেডিও তেহরান থেকে প্রচারিত তার ভালো লাগার অনুষ্ঠানগুলোর নাম এক এক করে উল্লেখ করেছেন।
আলামিন শেখ হিরামন ভাইকে ধন্যবাদ রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেয়ার জন্য। বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগর দিঘি থেকে সিনিয়র শ্রোতা মোবারক হোসেন ফোনি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর পাশাপাশি কিছু প্রস্তাবও দিয়েছেন দেখছি। তিনি লিখেছেন, গত 1 ফেব্রুয়ারির অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনের সুরা বাকারা থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ হৃদয় কেড়ে নিয়েছে। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যত শুনি ততই মধুর লাগে।
এরপর ফনিফাই লিখেছেন, কথাবার্তা অনুষ্ঠানে পত্রপত্রিকার হেডলাইনের পাশাপাশি ভেতরের টুকরো খবর ও সম্পাদকীয় তুলে ধরার অনুরোধ করছি, কারণ ভেতরে অনেক গুরুত্বপূর্ণ খবর থাকে আর বিশ্ব সংবাদে দক্ষিণ এশিয়ার খবর বেশি করে প্রচার করবেন। সেই সাথে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শেষ করার পরামর্শ দিয়েছেন এই শ্রোতা বন্ধু।
অনুষ্ঠান সম্পর্কে মতামত ও পরামর্শের জন্য ভাই মোবারক হোসেন ফোনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে আমাদের নিয়মিত শ্রোতা দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা তার বাণী শুনিয়ে আমাদেরকে উপকৃত ও সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। তাই শ্রোতা সাধারণ অনেক অনেক কৃতজ্ঞ।
এরপর দেবাশিস গোপ আমাদের দুটি ধারাবাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে গিয়ে লিখেছেন, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানে মাহমুদ হেসাবির পদার্থ ও কেমিস্ট্রি সহ নানা বিষয়ে জ্ঞান ও গবেষণার বিষয় জেনে খুব ভালো লাগল। তবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে কিশোরী সোয়েনি জাহরা হোসেইনের যুদ্ধক্ষেত্রে মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনে মনে বেশ কষ্ট হচ্ছিল।
রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই দেবাশিস গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পর আবারও বাংলাদেশ থেকে আসা চিঠি, এটি পাঠিয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন। তিনি লিখেছেন, 31 জানুয়ারি রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিসালামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, কথাবার্তা ও দর্পণ। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়। তবে সবকিছু ছাপিয়ে যে অনুষ্ঠানটি আমাদের হৃদয়কে আপ্লুত করেছে সেটি হল হজরত ইমাম মোহাম্মদ তাকি আলাইহিসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান।
ইমাম মোহাম্মদ তাকি আল ইসলামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। তো মতামত জানিয়ে ইমেল পাঠানোই শাহাদত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে সরাসরি কথা বলবো ভারতের একজন নতুন শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমার নাম শহীদুল ইসলাম, ঠিকানা হচ্ছে শীতলকুচি, জেলা কুচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।
ভাই শহীদুল ইসলাম, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, কবে থেকে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
আমি তো নতুন ছোটা, প্রায় 2 মাস হলাম যুক্ত। আমি অন্য বেতার শুনতাম, বেতার শোনার পরিচয় আমার বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ছোটা দাদা আব্দুল কুদ্দুস মাস্টারের সঙ্গে, ওনার সূত্র ধরেই আর কি তেহরানের সঙ্গে যুক্ত।
2 মাস ধরে অনুষ্ঠান শুনছেন, তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
হ্যাঁ, খুব ভালো লাগছে।
এ বেতারের বিশেষ কোনো বৈশিষ্ট্য পেলেন?
আমি তো অন্য অন্য বেতার শুনি, কিন্তু অন্য অন্য বেতার সংবাদ প্রচার করে এরা যে কোনো এক পক্ষে বলে, কিন্তু রেডিও তেহরানের যে সংবাদগুলো প্রচার হয় একদম নিরপেক্ষ।
আচ্ছা, আমাদের অনুষ্ঠান মালা সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাইছি, কোন কোন অনুষ্ঠান আপনার কাছে ভালো লাগে?
ভালো লাগে সার্থকতা অনুষ্ঠানটি, বিশেষ করে বিভিন্ন ডাক্তারগণের সাক্ষাৎকার, বিভিন্ন রোগের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করে, এগুলো খুব ভালো লাগে। এরপর কথাবার্তা অনুষ্ঠানে দুই বাংলার জনপ্রিয় পত্র পত্রিকার শিরোনাম আলোচনা সহ, এরপর বলবো প্রিয়জন অনুষ্ঠান, প্রতি এক সপ্তাহ অনুষ্ঠান শোনার পর শ্রোতাদের মতামত জানতে পারি।
তো রেডিও তেহরানের সার্বিক মান উন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
আমি যেহেতু পশ্চিমবঙ্গে থাকি, তো একটু বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার সংবাদগুলো একটু যদি বেশি প্রচার করা যায়।
আপনার প্রস্তাবটা আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য শ্রোতা ভাই শহীদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
অনুষ্ঠানের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের একটি খবর। খবরটি পাঠিয়েছেন ঢাকায় নবগঠিত IRIB ফ্যান ক্লাবের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন। তিনি জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB বাংলা বিভাগের শ্রোতাদের উদ্যোগে বাংলাদেশের রাজধানীতে IRIB ফ্যান ক্লাব ঢাকা নামে একটি ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। 10 ফেব্রুয়ারি বিকেলে ঢাকার মিরপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
খবরে আরও বলা হয়েছে, ডিএক্সআর প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপনকে সভাপতি এবং সোহেল রানা হৃদয়কে সাধারণ সম্পাদক করে IRIB ফ্যান ক্লাব ঢাকার 51 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শ্রোতা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রেডিও তেহরানের সিনিয়র নিউজ এডিটর ও সাবেক পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান এবং রেডিও তেহরানের মনিটর ও IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব আবু তাহের। বেতার শ্রোতা সংগঠক এম জামাল আহমেদ সুবর্ণের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রেডিও তেহরানের মনিটর এবং IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোহাম্মদ শাহাদুদ হোসেন।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব গঠনের যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করব নবগঠিত ক্লাবটি সকলের আস্থা অর্জন করবে। তো নবগঠিত ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের গোপালগঞ্জের জলের পাড় থেকে গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধানচন্দ্র ঠিকাদার। একটি ইমেলে তিনি লিখেছেন,
10 ফেব্রুয়ারি IRIB ফ্যান ক্লাব ঢাকার শুভযাত্রা শুরু হল। উক্ত ফ্যান ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। প্রায় অর্ধশত রেডিও তেহরানের শ্রোতাদের উপস্থিতিতে এ ফ্যান ক্লাবটি গঠিত হয়। এ ফ্যান ক্লাবে আমাকে একজন উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, এজন্যে আমি কৃতজ্ঞ। আমি সর্বদা আমার উপদেশ দিয়ে রেডিও তেহরানের এ ফ্যান ক্লাবটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আশা রাখি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলায় আরও এমন IRIB ফ্যান ক্লাব গঠিত হবে।
ভাই বিধানচন্দ্র টিকাদার, আমরাও চাই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে IRIB ফ্যান ক্লাব গঠিত হোক। এ ব্যাপারে ডিএক্সআর বন্ধুরা এগিয়ে আসুন, এটাই আমাদের প্রত্যাশা। আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, আর লিখেছেন SM নাজিমুদ্দিন। তিনি লিখেছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাতনি আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহি সাল্লাম ও বেহেশতের নারী নেত্রী হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহে আলাইহার কন্যা হজরত জৈনাব সালামুল্লাহে আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে গত 5 ফেব্রুয়ারি রেডিও তেহরান থেকে প্রচারিত বিশেষ পরিবেশনাটি উপভোগ করলাম। ইসলামের ইতিহাসে ক্ষণজন্মা এই মহীয়সী নারী সম্পর্কে জানতে পেরে আমার অনেক ভালো লাগল। বিশেষ দিনের এই মহতী আলোচনার মাধ্যমে আমাদের জানার সুযোগ করে দেওয়ার জন্যে রেডিও তেহরানকে অশেষ কৃতজ্ঞতা জানাই।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। ইমেলের জন্য নাজিমুদ্দিন ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। তবে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি ভাষার গান, কথা ও সুর চৌধুরী গোলাম মাওলার, আর গেয়েছেন SB হাবিব, রাশেদ মোহাম্মদ, মাহফুজ চৌধুরী, হুমায়ুন কবির পারভেজ, এমদাদুল হক এবং চৌধুরী গোলাম মাওলা।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
মায়া ভরা দিনগুলো সব হারিয়ে গেল কুনকুলে, তখন আমি অনেক ছোট যেতাম ভোরের স্কুলে। মায়া ভরা দিনগুলো সব হারিয়ে গেল কুনকুলে, তখন আমি অনেক ছোট যেতাম ভোরের স্কুলে। ফেব্রুয়ারি এলে সবে রিহার্সেলে গাই মিলে, বাবার হাতটি ধরে যেতাম প্রভাত ফেরির মিছিলে। বাবার হাতটি ধরে যেতাম প্রভাত ফেরির মিছিলে মিছিলে। অ কখ পোস্টার নানান রঙের আলপনা, রফিক সালাম বরকতেরি রক্তে ভেজাঙ্গিনা, হাঁটছি যেন তাদের পিছে মুক্ত বাণীর নিখিলে, বাবার হাতটি ধরে যেতাম প্রভাত ফেরির মিছিলে মিছিলে। মাতৃভাষার জন্য যারা উৎসর্গ করল প্রাণ, কথা ভাষার উৎকর্ষ মলিন কেন সেই অবদান, সর্বস্তরে বাংলা বলি লিখি পড়ি বিশ্বময়, বৃদ্ধ আমার বাংলা ভাষা কারো দ্বারে কাঙাল নয়, এসো সর্বস্তরে বাংলা বলি লিখি পড়ি বিশ্বময়, বৃদ্ধ আমার বাংলা ভাষা কারো দ্বারে কাঙাল নয়, ঐতিহ্যের করুণালো জানবে বিশ্ব কি ছিলে, বাবার হাতটি ধরে যেতাম প্রভাত ফেরির মিছিলে মিছিলে। মায়া ভরা দিনগুলো সব হারিয়ে গেল কোন কূলে, তখন আমি অনেক ছোট যেতাম ভোরের স্কুলে, ফেব্রুয়ারি এলে সবে রিহার্সেলে গাই মিলে, বাবার হাতটি ধরে যেতাম প্রভাত ফেরির মিছিলে, বাবার হাতটি ধরে যেতাম প্রভাত ফেরির মিছিলে।
মা বলতেই মাকার মা হৃদয় ওঠে দুলে, সুখের পুলক দেহের শিরায় রক্ত কুসুম ফুলে, ফুলের শোভা লাল চেলিয়ার কৃষ্ণ চূড়ার ডাল, বরকতেরই রক্ত যেন উষ্ণ বরণ লাল মিছিলে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হয়ে আপনার
শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 13 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, IMF কি বাংলাদেশের অর্থনীতির উদ্ধারকর্তা? প্রথম আলো এবার অঙ্গদানের প্রতিশ্রুতি দিলেন BSMMUVC সহ 7 জন। যুগান্তর, গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ নেই বলেই নতুন রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ নেই BNP-র। বাংলাদেশ প্রতিদিন, প্রতিদ্বন্দ্বী নেই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা কালের কণ্ঠ। PBI অনুসন্ধান, 30 লাখ টাকার লোভে খুনিকে দিয়ে বাবাকে হত্যা, মানব জমিন। আমাদের দৃষ্টি এখন সমুদ্র অঞ্চলের দিকে, বললেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। ভারতের শিরোনাম, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে, আনন্দবাজার পত্রিকা। নিয়োগ দুর্নীতিতে আরও কড়া হাইকোর্ট, সংবাদ প্রতিদিন। আদানি তদন্তের ভয়ে মুলতুবি রাজ্যসভা, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা। দৈনিক মানবজমিন সহ বেশ কয়েকটি দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশের 22তম প্রেসিডেন্ট পদে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। আজ মনোনয়নপত্র যাচাই শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
আইএমএফ কি বাংলাদেশের অর্থনীতির উদ্ধারকর্তা? এটি প্রথম আলোর শিরোনাম। আইএমএফ মোটেও জনপ্রিয় কোনো সংস্থা নয়। দেশে দেশে আইএমএফ এর বিরুদ্ধে বিক্ষোভও কম হয়নি। তারপরও অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পেতে অনেক দেশকেই যেতে হয়েছে তাদের কাছে। প্রশ্ন হচ্ছে, আইএমএফ কি আসলেই অর্থনীতির উদ্ধারকর্তা? অর্থনীতিবিদ শওকত হোসেন তারে কলামে লিখেছেন, আইএমএফ এর ঋণ অর্থনীতিকে উদ্ধার করতে পারবে না, সাময়িক স্বস্তি দেবে হয়তো। অর্থনীতিকে ঠিক করতে হলে সংস্কার করতে হবে নিজেদের মতো করে, নিজেদের প্রয়োজনে। এজন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছা। বাংলাদেশ এতদিন সেই অঙ্গীকার দেখাতে পারেনি। প্রশ্ন হচ্ছে, এবার কি পারবে? বিশেষ করে নির্বাচনী বছরের আগে ও পরে, নাকি সাময়িক স্বস্তি পাওয়াই আপাতত উদ্দেশ্য?
অপরাধ বিষয়ক খবরে দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনে লেখা হয়েছে, রাজধানীর পুরান ঢাকার এক পরিবহন ব্যবসায়ীকে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নেন চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম। এরপর টাকার দাবিতে দুদিন আটকে রেখে নির্যাতন চালানো হয় ওই ব্যবসায়ীর ওপর। অস্ত্র ও মাদক মামলা দেওয়ার ভয় দেখানো হয়। বাধ্য হয়ে ওসির দাবিকৃত 15 লাখ টাকা নিয়ে থানায় হাজির হন ওই ব্যবসায়ীর স্ত্রী। টাকা পেয়ে দুর্বল মামলা দিয়ে ব্যবসায়ীকে কারাগারে পাঠান ওই ওসি। গত 26 জানুয়ারি চাঞ্চল্যকারী ঘটনাটি ঘটে। দৈনিক যুগান্তরের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।
আর মানবজমিনের একটি অপরাধ বিষয়ক খবরে লেখা হয়েছে, বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ব্যাংক থেকে 30 লাখ টাকা তুলেছিলেন। বন্দের ঠকিয়ে সেই টাকা আত্মসাতে লোভ করেন আব্দুল হালিমের ছেলে এইচ এম মাসুদ। এজন্যে 5 লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে বাবাকে খুন করান মাসুদ। মৃত্যু নিশ্চিত হতে ডিজিটাল প্রেশার মাপার মেশিন দিয়ে যাচাইও করেন। এরপর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সাজান ডাকাতির নাটক। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে রুবেলকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে। আনন্দবাজার পত্রিকার এই খবরটিতে লেখা হয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিযুক্ত 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরি একসঙ্গে বাতিল করেছিলেন। এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়েছেন চাকরি যাওয়া কর্মীরা। শুক্রবারই বেআইনি নিয়োগের অভিযোগে এসএসসি নিযুক্ত 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করেছিল হাইকোর্ট। ওই সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে ডিভিশন বেঞ্চে।
নিয়োগ দুর্নীতিতে আরও কড়া হাইকোর্ট। চাকুরি প্রার্থীর আত্মহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ মান্থার। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, ঘুষ দেওয়ার পরেও চাকরি পাননি বলেই অভিযোগ। হতাশায় শেষমেশ চাকুরি প্রার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। সেই দাবিতে সায় দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা আব্দুর রহমান এসএসসি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন। পরিবার সূত্রের খবর, সে সময় এক দালাল যুবককে জানায় পরীক্ষা না দিলেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া যাবে, কিন্তু তার জন্য 6 লক্ষ টাকা দাবি করা হয়। ওই যুবকের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। কোনোরকম 2 লক্ষ টাকা জোগাড় করে দালালকে দেন আব্দুর রহমান। এরপর সময় পেরিয়েছে, কিন্তু চাকরি পাননি ওই যুবক। গত সেপ্টেম্বরে বাড়ি থেকে আব্দুরের দেহ উদ্ধার হয়। নয় পাতার সুইসাইড নোটও উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, মানসিক হতাশায় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন মৃতের পরিবারের লোকজন।
রাজ্যপালের ভাষণে ভুল তথ্য, বিধানসভায় অভিযোগ শুভেন্দুর, স্বাধিকার ভঙ্গের নোটিশ। গণশক্তি সহ বিভিন্ন দৈনিকে পরিবেশিত এই খবরে লেখা হয়েছে, বিধানসভা অধিবেশনে ফের বিশৃঙ্খলা। সোমবার রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য পেশ করার কথা মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার। সেখানে বিরোধী দলনেতা বলতে উঠে রাজ্যপালের ভাষণে যেসব ভুল তথ্য রয়েছে তা নিয়ে বলতে শুরু করেন। তাকে রাজ্য সরকার ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন। তাতে স্পিকার তাকে জানান, তার নির্দিষ্ট অভিযোগকে মান্যতা দেওয়া হবে না। তাই ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। তাতে অপমানিত বোধ করেন স্পিকার। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার প্রস্তাব দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আজই আরও পরে চীন সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কর্মসূচি সম্পর্কে অবহিত করতে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক। গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস বলেছে প্রতিরোধের মুখে ব্যর্থ হবে দখলদারদের আগ্রাসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে তুমুল হট্টগোল। সাসপেন্ডের প্রস্তাব করেও পরে তা প্রত্যাহার। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া, তবে সে আলোচনা হতে হবে পূর্ব শর্তহীন এবং উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে মেনে নিয়ে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ফারশিনিন গতকাল মস্কোয় এ মন্তব্য করেছেন। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।